ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী, সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ রয়েছে যুদ্ধ অপরাধ বিচারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমির খসরুর রিপোর্ট।
যারা নিজামি মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনা বা রিভিউ আবেদন করবেন।
রয়েছে বাংলাদেশ ব্যাংকের সাইবার জালিয়াতি নিয়ে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বাংলাদেশ ব্যাংকের অর্থ লুপাটের তদন্ত শুরু করেছে।
আরও থাকছে পশ্চিমবঙ্গের জঙ্গি তৎপরতা বিষয়ে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
কলকাতার খুব কাছেই আবার নতুন করে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছিল জঙ্গি নেতারা।
তাছাড়াও আজ রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। প্রেসিডেন্ট ওবামা সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস অ্যান্টনিন স্কালিয়ার মৃত্যুতে যে আসনটি খালি হয় গত মাসে, তার জন্য মনোনীত করলেন ফেডারেল অ্যাপিলস কোর্টের বিচারক মেরিক গার্ল্যান্ডকে। 63 বছর বয়স্ক গার্ল্যান্ড মধ্যপন্থী রূপে বিবেচিত। এই মুহূর্তে ইনি রয়েছেন ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া সার্কিটে ডিস্ট্রিক্ট কোর্ট অফ অ্যাপিলসের চিফ জাজের পদে আসীন। এই পদে অধিষ্ঠানের জন্য 1997 সালে গদ্দিনসীন 7 রিপাবলিকান সেনেটর অন্যান্যের সঙ্গে নিশ্চিতকরণের অনুসমর্থন ভোট দিয়েছিলেন তাঁকে। এ কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ওবামা তাঁর মনোনয়ন ঘোষণার সময় বলেন, ইনি এদেশের সর্বোচ্চ আদালতের এ পদের জন্য যার পর নাই যোগ্য ব্যক্তি, নিরপেক্ষ মনস্ক, অভিশংসনের এখতিয়ারের বাইরের প্রশ্নাতীতভাবে আইনি প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি। 2017 জানুয়ারির শেষ ভাগ পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত ওবামার সাংবিধানিক দায়িত্ব ছিল এ মনোনয়ন প্রদানের। রিপাবলিকানরা মনে করছেন নভেম্বরের নির্বাচনে জিতে তারা তাদের পছন্দসই একজনকে এ পদে মনোনীত করে প্রধান বিচারপতি সহ 9 আসনের সুপ্রিম কোর্টে যে গরিষ্ঠতা তাঁদের ছিল অ্যান্টনিন স্কালিয়ার সময় অবধি, সেটাই আবার তারা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবেন। পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আসছে সপ্তাহে মস্কো সফরে যাবেন বলে মনস্থ করেছেন। সিরিয়া থেকে রাশিয়ার বাহিনী প্রত্যাহার বিষয়ে আলোচনা করতে চান তিনি, কথা বলতে চান যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি কায়েমের উদ্যোগ আয়োজনের বিষয়াদি নিয়ে। 5 বছরের সংঘাত বিক্ষুব্ধ দেশটিতে রাজনৈতিক একটা নিষ্পত্তি করানোয় কোনো প্রক্রিয়া নিয়ে এগুলো ভালো হয় সেসব নিয়ে কথা বলতে চান তিনি পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফ দুজনের সঙ্গেই। সিরিয়ার লড়াই এখন অনেকখানি প্রশমিত, প্রায় 3 সপ্তাহ হয়ে গেল, অনেকখানি সহিংস তৎপরতা থেমে রয়েছে এখনও। তবে পররাষ্ট্রমন্ত্রী কেরি বলছেন, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতা আঁকড়ে বসে রইলে স্থায়ীভাবে শান্তি বজায় থাকা সম্ভব হবে না। প্রথম প্রস্থের যে রুশ সেনারা সিরিয়া ছেড়েছিল তারা এখন দেশে পৌঁছেছে গতকাল মঙ্গলবার জনতার তুমুল হর্ষধ্বনির মাঝে। পুতিন সোমবার সবাইকে চমকে দিয়ে ঘোষণা করেন, সিরিয়া মিশন এখন যখন সম্পন্ন হয়ে গিয়েছে অতএব রুশ বাহিনীর বড় অংশই তিনি প্রত্যাহার করে নিচ্ছেন। বাংলাদেশে যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামি তাঁর মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনা বা রিভিউ করার আবেদন করবেন। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু তার রিপোর্টে।
1971-এর যুদ্ধাপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হয়েছে মঙ্গলবার, এবং ওই রাতেই মৃত্যু পরোয়ানা জারি করা হয়। বুধবার সকালে মতিউর রহমান নিজামীকে তা করে শোনানো হয়। ঢাকার অদূরে কাশিমপুর কারাগারে মরণে নিজামীর আইনজীবীরা তার সাথে সাক্ষাৎ করলে তিনি মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে পুনর্বিবেচনা বা রিভিউ আবেদন করবেন বলে ওই আইনজীবীরা জানিয়েছেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রিভিউ আবেদন করার জন্য 15 দিন সময় পাবেন জনাব নিজামি। বুধবার থেকেই দিন গণনা শুরু হয়েছে। যদি তিনি ওই সময়ের মধ্যে রিভিউ আবেদন না করেন তাহলে আইন অনুযায়ী দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু করবে সরকার। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের তদন্ত শুরু করেছে, জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী তাঁর টেলিফোন বার্তায়।
ফিলিপাইনের সিনেট অধিবেশনে উপস্থিত থেকে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা অর্থ লোপাটের তদন্ত পর্যবেক্ষণ করছেন। তাদের ধারণা, লোপাট হওয়া বেশিরভাগ অর্থই জুয়ার বাজারে চলে গেছে। রাষ্ট্রদূত বলেন, প্রমাণিত হয়েছে এখানে টাকাটা এসেছে এবং কিছু কিছু অ্যাকাউন্টে তা জমা হয়েছে। এদিকে অর্থ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শেষ পর্যন্ত কবুল করেছেন যে বাংলাদেশ ব্যাংক ভালো চলছে না। তিনি বলছেন বাংলাদেশ ব্যাংককে পুরোপুরি জেলে সাজানো প্রয়োজন। বুধবার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করতে দেখা যায়। বাংলাদেশ ব্যাংকের অর্থ লুপাটে হ্যাকার গোষ্ঠী এবং ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের মধ্যে যোগসূত্র থাকার দাবি করেছেন দেশটির সিনেটের প্রেসিডেন্ট প্রো টেম্পোর রাল্ফ রেক্টো। তিনি বলেছেন ব্যাংক ব্যবস্থাপক মারিয়া সান্তোস দেগুইটাকে সিনেটের শুনানিতে সাক্ষ্য দেওয়ার অনুমতি দিলেই ওই যোগসূত্র বেরিয়ে আসবে। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন ফেডারেল ব্যাংক বলছে অর্থ স্থানান্তরের অনুরোধগুলো পুরোপুরি অনুমোদিত ছিল। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কয়েক সাংসদ ও নেতা নেত্রীর ঘুষের টাকা নেবার সময় তোলা ভিডিও নিয়ে এখন উত্তাল ভারতের রাজনীতি, জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ঘটনাটি সম্পর্কে বিশদ তদন্তের প্রস্তুতি হিসেবে স্টিং অপারেশনের যাবতীয় সিডি চেয়ে পাঠালো নারদ নিউজ সংস্থার কাছ থেকে। এই দিনে বিষয়টি নিয়ে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে তিনটি মামলা দায়ের হয়েছে। শোনা যাচ্ছে এর মধ্যে একটি মামলার পিছনে রয়েছে কংগ্রেস দলের হাইকমান্ড। এছাড়াও কলকাতা পুরসভায় এ নিয়ে সরকারি দল ও বিরোধীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি হয়। বাম ও কংগ্রেস কাউন্সিলরদের অভিযোগ তাদের মারধর করেছেন তৃণমূল কাউন্সিলররা। সব মিলিয়ে চরম উত্তেজনা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার খুব কাছে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছিল জামাতুল মুজাহিদিনের জঙ্গি নেতারা। শুরু হয়েছিল অস্ত্র কেনা, জঙ্গি সদস্য নিয়োগ। কলকাতা থেকে এ নিয়েই রিপোর্ট পরমাশিস ঘোষ রায়ের।
এই কাজে জঙ্গি নেতাদের সাহায্য করেছিল হাবিবুল হক ও এনামুল মোল্লা নামে দুই জঙ্গি সদস্য। সম্প্রতি হাওড়ার পাঁচপাড়া থেকে শেখ হারিফ ও আলতাফ হোসেন মোল্লা নামে দুজনকে আটক করে এনআইএ এবং তাদেরকে জেরা করেই এনআইএ এবং এসটিএফ যৌথভাবে তল্লাশি চালিয়ে রাজ্যের উত্তর চব্বিশ পরগনার আকিপুর দক্ষিণপাড়ার বাসিন্দা হাবিবুল হক এবং দক্ষিণ চব্বিশ পরগনার রবীন্দ্রনগর এলাকার গুলজারবাদের স্টার হাউস রোডের বাসিন্দা এনামুল মোল্লাকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে প্রচুর জিহাদি কাগজপত্র উদ্ধার করেছে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএ জেএমবি নেতাদের উপর কিভাবে প্রভাব ফেলেছে তা খতিয়েও দেখা হচ্ছে। উদ্ধার হয়েছে একটি মেমোরি কার্ড যার মধ্যে রয়েছে প্রচুর জিহাদি ছবি ও ভাষণ। পরমাশিস খোস্তায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে আজ বুধবার ঠাসাঠাসি যাত্রী বোঝাই এক বাসে বোমা বিস্ফোরণ ঘটলে কমসে কম ১৫ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা কম হল ৩০। হতাহতদের অধিকাংশই সরকারি কর্মচারী। প্রাণঘাতী এ বিস্ফোরণ ঘটে প্রাদেশিক রাজধানী পেশোয়ারে। প্রাথমিক পুলিশি তদন্তে দেখা গিয়েছে বিস্ফোরক লুকোনো ছিল বাসের ভেতরে একটা সিটের নিচেই। টাইম যন্ত্রের মদত নিয়ে ঘটানো হয় বিস্ফোরণ। টেলিভিশনে প্রচারিত সংবাদচিত্রে দেখা গিয়েছে বাসটি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়েছে। এখন অবধি কোনো পক্ষই এর দায় দায়িত্ব দাবি করেনি, তবে কর্তৃপক্ষের ধারণা এর পেছনে পাকিস্তানি তালেবান দলেরই হাত ছিল। নাইজেরিয়ায় মাইদুগুরির উপকণ্ঠে একটি মসজিদে দুই আত্মঘাতী বোমাবাজের হামলায় অন্তত ২২ ব্যক্তি প্রাণ হারিয়েছে, জখমের সংখ্যা আরও ১৭। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী বোমা হামলায় অংশগ্রহণকারীরা ছিল নারী, পুরুষের পোশাক পরা ছদ্মবেশে। একজন বুধবার ভোরের বেলায় ওয়ামারির ওই মসজিদে ঢুকেছিল বলে প্রকাশ এবং সে বোমার বিস্ফোরণ ঘটানোর সময় অপরজন অপেক্ষা করেছিল মসজিদের বাইরে এবং লোকজন যখন প্রাণভয়ে হুড়হুড় করে মসজিদ ছেড়ে বের হচ্ছিলেন তখন বাইরের জন তার বোমার বিস্ফোরণ ঘটায়। বেলজিয়ামের কেন্দ্রীয় সরকারের অভিশংসকেরা বলছেন ব্রাসেলসের উপকণ্ঠের একটি আবাসিক ভবনে মঙ্গলবারের হামলা অভিযানের পর সন্দেহভাজন দুই দুর্বৃত্ত এখনও ধরাছোঁয়ার বাইরে। যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলের সর্বাগ্রগণ্য মনোনয়ন প্রত্যাশী ২০১৬র প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার তিনটি রাজ্যের প্রাইমারি ভোটাভুটিতে জিতেছেন, যার মধ্যে একটি ছিল ফ্লোরিডা। ওখানে সেনেটর মার্কো রুবিও গোটা প্রতিদ্বন্দ্বিতা থেকেই ছিটকে পড়লেন। এখন টেক্সাস সেনেটর টেড ক্রুজের সঙ্গে নিজ ডেলিগেট প্রাপ্তির ব্যবধানও ডোনাল্ড ট্রাম্প আরও বিস্তৃততর করলেন। এভাবেই একমাত্র যে রাজ্যে গতকাল ট্রাম্প জিততে পারেননি সেটা হল ওহায়ো। কোটিপতি ব্যবসায়ী ট্রাম্প ১৯% ভোটের ব্যবধান নিয়ে জিতেছেন ফ্লোরিডায়, তবে নর্থ ক্যারোলাইনা ও ইলিনয় স্বল্প ব্যবধানে তিনি জিতলেন। তাতে মনে হচ্ছে এখন ক্রুজ বেশ কিছু ডেলিগেট পেয়ে গেলেন গতকালকের প্রতিদ্বন্দ্বিতায়। মিজোরিতেও ট্রাম্প আর ক্রুজের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অপরদিকে ডেমোক্র্যাট দুই প্রার্থী বার্নি স্যান্ডার্স ও হিলারি ক্লিনটনের মধ্যে পাঁচ রাজ্যের পাঁচটিতেই জিতে গিয়েছেন। হিলারি ফ্লোরিডা, ইলিনয়, নর্থ ক্যারোলাইনা, ওহায়ো এ চার রাজ্যে হিলারি জিতেছেন ভালো মতোই। কেবল মিজোরি রাজ্যেই যা হিলারি জিতলেও ভোট ব্যবধান ছিল খুবই সামান্য। খবর শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। এবার রয়েছে খেলার খবর। খেলার খবর নিয়ে আসছেন আসানুল হক।
টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে ভারতে, সুপার টেন, গ্রুপ টু, বাংলাদেশ এবং পাকিস্তানের খেলা হয়ে গেল কলকাতায় ইডেন গার্ডেন্সের মাঠে। পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করবার সিদ্ধান্ত নেয় এবং 201 রান করে 5 উইকেটে 20 ওভারে। মোহাম্মদ হাফিজ 64 রান করেন 42 বলে। তিনি 7টি বাউন্ডারি হাঁকিয়েছেন, 2টি ছক্কা এবং মারকুটে ব্যাটিং উপহার দিয়েছেন। শহীদ আফ্রিদি 49 রান করেছেন মাত্র 19 বলে, 4টি বাউন্ডারি, 4টি ছক্কা। আহমেদ শেজাদ 52 রান করেছেন 39 বলে, 8টি বাউন্ডারি, 5 উইকেট, 20 ওভারে। পাকিস্তান 201 রান করল, বিশাল সংগ্রহ। বোলারদের মধ্যে আজকে তাসকিন আহমেদ 2 উইকেট নিয়েছেন 32 রান দিয়ে, আরাফাত সানি 2 উইকেট নিয়েছেন 34 রান দিয়ে, সাব্বির রহমান 1টি উইকেট নিয়েছেন 11 রান দিয়ে। অর্থাৎ যে দুজন বোলারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক শুরু হয়েছিল তারা দুজনেই আজকে ভালো বল করেছেন, তাসকিন আহমেদ এবং আরাফাত সানি। এরপর বাংলাদেশ ব্যাট করতে নামে তামিম ইকবাল উদ্বোধনী ব্যাটসম্যান, 24 রান করলেন 20 বলে। সৌম্য সরকার আবার আজকে ব্যর্থ হয়েছেন, তিনি 0 রান করেছেন। সাব্বির রহমান 25 রান করেছেন 19 বলে। আর শাকিব আল হাসান সর্বোচ্চ 50 রান করলেন এবং অপরাজিত থাকলেন 40 বলে। আর বোলারদের মধ্যে মোহাম্মদ আমির 2 উইকেট নিলেন 27 রানে, শহীদ আফ্রিদি নিলেন 2 উইকেট 27 রানে। বাংলাদেশ 6 উইকেটে 20 ওভারে 146 রান করল। এই খেলায় বাংলাদেশ 55 রানে পরাজিত হল। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন শহীদ আফ্রিদি। এই ছিল খেলার খবর।
হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন 2016। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন খুইন।
ধন্যবাদ সাবরিনা, শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন 2016। আজকের অনুষ্ঠানে আমাদের দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন বিশিষ্ট অতিথি ডক্টর জিল্লুর রহমান খান। ডক্টর খান একজন রাজনৈতিক বিশ্লেষক, উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের রোজ বুশ প্রফেসর এমেরিটাস। তিনি বর্তমানে রলিন্স কলেজে অ্যাডজাঙ্ক প্রফেসর, তিনি ফ্লোরিডাতে আছেন। ডক্টর জিল্লুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
আপনাকে ধন্যবাদ।
আমাদের দ্বিতীয় বিশিষ্ট অতিথি হচ্ছে ডক্টর মোহাম্মদ আবু নাসির। তিনি ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ডক্টর মোহাম্মদ আবু নাসের, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
ধন্যবাদ।
এবারে শ্রোতাদের মনে করিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়াও আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। এবারে প্রথমেই অনেকে অলরেডি কল করছেন, প্রথম প্রশ্নটি নেওয়া যাক।
মোহাম্মদ আশরাফ মিয়া, অখন্না বাকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত। আমি বলছি আমেরিকা যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনের মধ্যে অপিনিয়ন পোলে কে এগিয়ে রয়েছে? নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন, সেটা তো পদ্ধতিটা আমি ঠিক জানি না, সে পদ্ধতিটা কিভাবে নির্বাচিত হন আমেরিকা প্রেসিডেন্ট? তিনি কি সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত হয়? নির্বাচন পদ্ধতিটা জটিল, একটু যদি ব্যাখ্যা করে বলেন।
অনেক ধন্যবাদ মোহাম্মদ আশরাফ মির্জা, উনি পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে নির্বাচন প্রক্রিয়াটা, যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়াটা একটু জটিল, একটু বুঝিয়ে বলার জন্য অগ্রগণ্য দুই প্রার্থী ট্রাম্প ও ক্লিনটন কে এদের মধ্যে কে বেশি এগিয়ে আছেন জনমত সমীক্ষায়, এটি তার প্রশ্ন। ডক্টর জিল্লুর রহমান খান,
এ পর্যন্ত আমরা তো দেখছি যে হিলারি ক্লিনটন পর্যন্ত এগিয়ে আছে জনমতের, যে যেসব যতগুলো আমি ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল দেখলাম, নিউ ইয়র্ক টাইমস দেখলাম, আর এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা যে গতকাল হয়ে গেল প্রাইমারি, যে ডেলিগেট কে রিপ্রেজেন্ট করবে পার্টিকে, সেখানেও আমি দেখছি হিলারি ক্লিনটন ডেমোক্রেটিক পার্টির নমিনি হওয়ার সম্ভাবনা বেশি করে ফেলেছেন, আর ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির নমিনি হিসাবে সম্ভাবনাটাও একটু মনে হচ্ছে, অনেকে ভেবেছিল যে ডোনাল্ড ট্রাম্প বোধ হয় অনেকটা হেরে যাবে, ফ্লোরিডা তো ভালো করতে পারবে না, কিন্তু ফ্লোরিডায় সে খুব ভালো করেছে, যার ফলে ফ্লোরিডার যে সেনেটর ছিল মার্কো রুবিও, তিনি গতকাল বললেন যে তার আর সম্ভব না, তার এই যে তিনি এটা উইথড্র করেছেন, কারণ এটা বিরাট একটা অপমান মার্কো রুবিওর জন্য, যে ফ্লোরিডার সিনেটর হয়ে ফ্লোরিডা উনি ওই প্রাইমারিতে উনি জিততে পারলেন না, এটা একটা বিরাট অপমান তার জন্যে। এইদিকে আমার বলতে হয় যে রিপাবলিকান যে কেজিস, সে কিন্তু আপনার ওয়াহেও সে নিয়ে নিয়েছে ওয়াহেওটা, তো সেখানে কেসিসের এখন একটা বিরাট সম্ভাবনা যে কনভেনশনে যদি যেতে পারে, তার মানে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে মেজরিটি ভোটটা যাতে না পায়, মেজরিটি ভোট মানে হচ্ছে যে রিপাবলিকান হচ্ছে 1237টা ভোটের, এখন পর্যন্ত আপনার ডোনাল্ড ট্রাম্পের ধরুন 600-650 ভোটের মতন, তো 650 আর এই 1233, তার মানে হচ্ছে যে আর বোধ হয় 40% পেলেই উনি নমিনেটেড হবেন, কনভেনশনে কিছু করতে পারবে না, কিন্তু যদি মেজরিটি ভোট ডোনাল্ড ট্রাম্প না পান, তাহলে যে কনভেনশনে হবে সেখানে একটা নেগোসিয়েশন হতে পারে, আর আপনাকে বলছি যে কনভেনশন হলে নেগোসিয়েশনে বহুদিন লেগে যায় নেগোসিয়েশনে, তো 1924 আপনাদের মনে রাখতে হবে কনভেনশন হয়েছিল, সেখানে 103টা ভোট লেগেছিল এর একটা সমাধান করতে, এটা ডেমোক্রেটিক কনভেনশন কথা বলছি 1924, রিপাবলিক কনভেনশনেও অনেক ঝামেলা হয়েছিল, এরপরে থেকেই এই যে প্রাইমারিসটা করছে, প্রাইমারিতে বিরাট কারণ হচ্ছে যে কনভেনশনে গিয়ে যাতে এই ঝামেলাটা না হয়, মানুষে তারা বিচার করবে কে কোন প্রতিনিধি, কোন পার্টির কোন প্রতিনিধি প্রতিনিধি এই প্রেসিডেন্সিতে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, এটা মানুষ সমাধান করবে, তো এইটাই আমি বলছি যে এটা খুব কমপ্লিকেটেড ব্যাপার, কারণ এটা তো ইলেকশন, এটা প্রাইমারি, এটা হচ্ছে কে ইলেকশনে যাবে কোন পার্টির থেকে, সেটা জনসাধারণ সেটা বিচার করবে কোন পার্টি, আর এটা যদি জনসাধারণ কেউ যদি মেজরিটি না পায়, আমি বলছি যে ডেমোক্রেটসের মেজরিটি হলে 2383, এখন হিলারি ক্লিনটন এ পর্যন্ত পেয়েছেন এই ফ্লোরিডা নিয়ে আমার ক্যালকুলেশনে প্রায় 1600 তার হয়ে গেছে, তো 1600 আর এখানে 23, আর তার মানে হচ্ছে তার আর কত 40% পেলেই তিনি মেজরিটি পেয়ে যাবেন এই প্রাইমারি ডেলিগেটসে, আর স্পেশাল সুপার ডেলিগেটসও আছে, মনে রাখতে হবে এই 50টা স্টেটস আমেরিকায় তার যে সেনেটর কংগ্রেসম্যান তাদের কিছু কিছু আবার ওই পার্টির যারা নেতৃত্ব স্থানীয় লোক তারা সুপার ডেলিগেটস পড়ে, এখানে হিলারি ক্লিনটন অলরেডি সুপার ডেলিগেটস তার অনেক বেশি হয়ে গেছে, এবং হিলারি ক্লিনটনকে আপনার আমার তো মনে হয় এই রিপাবলিকানসের হিলারি ক্লিনটন এবং সেই জন্যই রিপাবলিকান পার্টির থেকে এখন এই স্যান্ডার্সকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনি অত বেশি আর করবেন না, কারণ যে তাহলে এই সম্ভাবনা প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা হয়তো কমে যেতে পারে, তো আপনি এখন আস্তে ধীরে আপনি সরে যান এবং সাপোর্টটা আপনি দেন হিলারি ক্লিনটনকে, আর আমি একটা বলছিলাম যে স্যান্ডার্স আসলে একটা ভালো মানুষ, যে হিলারি ক্লিনটন তাকে যদি ভাইস প্রেসিডেন্ট করতে পারে তাহলে কিন্তু তার জেতার সম্ভাবনা আরো বেড়ে যাবে।
আচ্ছা,
ট্রাম্পের ব্যাপার আপনি বলি, রিপাবলিকান নিজেরাই হয়তো ট্রাম্পকে সাপোর্ট করবে না, কারণ ট্রাম্পে হচ্ছে সেই রিপাবলিকান পার্টিটাই চেঞ্জ করে ফেলছে, কারণ রিপাবলিকান পার্টিতে কনজারভেটিজম যেটা টেড ক্রাজ বলেন রুবিও, এরা কেউ তাকে রিপাবলিকান হিসাব ধরেনি, এবং এই হচ্ছে ঝামেলাটা হচ্ছে এই। সুতরাং আমার তো মনে হয় যে আমি বলছি আপনাদের এই ইন্টারভিউতে যে ভবিষ্যতে হিলারি ক্লিনটনের এগেনস্টে রিপাবলিকানরা যে সমস্ত কনস্পিরেসি করেছিল এগুলো যে ওই ইমেলের, এটা রিপাবলিকানেরই করেছিল, এবং এরা এখন অনেকটা চেষ্টা করছে যে আরো একটা এগিয়ে নিতে। যদি একটা কনভিকশন ইচ্ছাটা হয়ে যায় তাহলে হিলারি ক্লিনটনের ঝামেলা হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না কিছু হবে। আমার মনে হয় যে আপনি এই হিলারি ক্লিনটনকে ভবিষ্যতে বলতে পারেন যে তিনি ডেমোক্রেট ক্যান্ডিডেট হবেন, এবং ট্রাম্প যদি রিপাবলিকান ক্যান্ডিডেট হয়, এই মানুষের এখন জনসাধারণের যে ব্যাপার সে রিপাবলিকানরা হিলারি ক্লিনটনকে ভোট দেবে, আমাকে আপনাকে বলে রাখছি। এবং ভবিষ্যতে হিলারি ক্লিনটন হলে এটা দেশটা অনেক এগিয়ে যাবে, এবং হিলারি ক্লিনটনের নমিনেশন কিন্তু বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ পেয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, 2006 হিলারি ক্লিনটন তাকে 5 নমিনেট করেছেন এবং সিক্স টাইমে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো বাংলাদেশের পক্ষে এটা একটা বিরাট জিনিস হবে, কারণ হিলারি ক্লিনটন একটা বিরাট একটা
অনেক ধন্যবাদ ডক্টর জিলুরহমান খান। হ্যাঁ ডক্টর, ঠিক আছে, আপনার ভবিষ্যৎবাণী আমরা মনে রাখবো। ডক্টর মোহাম্মদ আবু নাসের, আপনি যদি যুক্তরাষ্ট্রের এই প্রাথমিক নির্বাচন এই এই প্রক্রিয়াটা সম্পর্কে একটু বলেন।
ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতিটা একটু জটিল, আমাদের বাংলাদেশ ভারত এই ওই সমস্ত দেশগুলো থেকে একটু ভিন্ন। আমরা জানি যে যুক্তরাষ্ট্রে 50 রাজ্য রয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় ইলেকটোরাল কলেজের ভোটে। ইলেকটোরাল কলেজ হচ্ছে সব মিলে 537 ইলেকটোরাল কলেজের ভোট রয়েছে। এই 537 ভোট 50 রাজ্য অঙ্গরাজ্য যে স্টেট রয়েছে সেগুলি এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া যুক্তরাষ্ট্রের যে রাজধানী তাদের মধ্যে ভাগ করা হয়, এবং এই যে 537 ইলেকটোরাল কলেজের ভোট সেটা ভাগ করা হয় জনসংখ্যার ভিত্তিতে। যেমন ধরুন যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় অঙ্গরাজ্য স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা হচ্ছে 55। নিউ ইয়র্কে আছে ফ্লোরিডাতে 29, নিউ ইয়র্কে 29, টেক্সাসে 38। আবার যেসব রাষ্ট্র আপনার স্টেটে জনসংখ্যা অনেক কম, যেমন নর্থ ডাকোটা, সেখানে মাত্র 3 ইলেকটোরাল কলেজের ভোট রয়েছে। তো এই 537 মধ্যে যে দলের প্রার্থী সংখ্যাগরিষ্ঠ ইলেকটোরাল কলেজের ভোট পান তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। সেক্ষেত্রে 537 মধ্যে 269 ইলেকটোরাল কলেজের ভোট পেতে হয়। আর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল রয়েছে, ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি। তো এই দুই পার্টি থেকে কে প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন তার জন্য প্রাইমারি নির্বাচন হয়ে থাকে। এই প্রাইমারি নির্বাচনেও কিন্তু 50 স্টেটেরই এবং আরো কিছু ফেডারেল টেরিটরি রয়েছে, সেখানকার সবাই ভোট দিতে পারেন। অর্থাৎ দুই দলের প্রার্থী নির্বাচনের প্রক্রিয়াটাও অত্যন্ত গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে থাকে। এখানে রাজনৈতিক দলের নেতা বা নেত্রীরা চাপিয়ে দেন না যে আমার দলের প্রার্থী অমুক হবেন, জনগণ ঠিক করে যে সেই দলের প্রার্থী কে হবেন। সেখানেও সাধারণত সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতেই সিদ্ধান্ত হয়ে থাকে। কোনো কোনো রাষ্ট্রে এই নির্বাচন প্রক্রিয়াকে প্রাইমারি নির্বাচন প্রক্রিয়াকে প্রাইমারি এই এই যে প্রার্থী নির্বাচন প্রক্রিয়াকে প্রাইমারি বলা হয়ে থাকে। কোন কোন রাজ্যে এই প্রার্থী নির্বাচন প্রক্রিয়াকে ফকাস বলা হয়ে থাকে। সংক্ষেপে এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি।
আর এটা তো বেশ নির্বাচন পদ্ধতি, আর এটা তো বেশ দীর্ঘ, প্রায় 1 মতো সময়
নেয়। 1 থেকে আসলে হ্যাঁ নির্বাচনটা শুরু হয় 1। যেমন যে সাধারণত আপনার জানুয়ারি মাসের প্রথম দিকে শুরু হয় এবং আমরা জানি যে প্রেসিডেন্ট নির্বাচন হয় হচ্ছে নভেম্বর মাসে, প্রায় 1 মধ্যে। কিন্তু নির্বাচনের প্রচারাভিযান শুরু হয় আপনার নির্বাচন যে বছর হয় তার আগের বছর থেকে। সেক্ষেত্রে প্রাইমারি নির্বাচন এবং সাধারণ নির্বাচন, এই দুই নির্বাচনের প্রচারাভিযান যদি আপনি প্রচারের যে সময় সেটা প্রায় 2 বছর ধরে চলে, এটা দীর্ঘ প্রক্রিয়া।
সত্যি, হ্যাঁ ঠিকই বলেছেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আপনারা এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন 2016। আমাদের দুজন বিশেষ অতিথি আছেন, ডক্টর জিল্লুর রহমান খান এবং ডক্টর মোহাম্মদ আবু নাসের। আপনারা যদি আমাদের অতিথিদের প্রশ্ন করতে চান তাহলে এই নম্বরে ফোন করুন, 2026193062। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আমি মোহাম্মদ রবিউল হক কাউসার, কুমিল্লা বাংলাদেশ থেকে বলছি।
বলুন,
আমার প্রশ্নটা হলো যে এবার যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট 2016 অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখানকার যে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, ওনার যে মুসলমানদের নিয়ে বিতর্কিত মন্তব্য, এই মন্তব্যের কারণে আসলে এবারের নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা, এবং এক্ষেত্রে যারা মুসলিম যারা ভোটাররা রয়েছে এদের আসলে প্রতিক্রিয়া কি, এবং এই ক্ষেত্রে ওবামা প্রশাসনের কি কোনো ধরনের পদক্ষেপ আছে কিনা?
অনেক ধন্যবাদ রবিউল হক কাউসার, উনি প্রশ্ন করেছেন বাংলাদেশের কুমিল্লা থেকে। তিনি বলছেন যে রিপাবলিকান দলের একজন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কথা বলছেন, যিনি মুসলমানদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন, তার মন্তব্য নির্বাচনে প্রভাব ফেলবে কি না। তিনি আরও বলছেন যে মুসলমান ভোটারদের প্রতিক্রিয়া কী এতে, আর ওবামা প্রশাসনের প্রতিক্রিয়া বা কী ব্যবস্থা তারা নিচ্ছেন। এটা হচ্ছে রবিউল হক কাউসারের প্রশ্ন। ডক্টর জিল্লুর রহমান খান, আপনি কি বলেন?
আমি তো এটা আগেই বলেছি যে তারা বলেছে যে ইয়েতে ওয়াল করবে, প্রাচীর করে দেবে, যাতে মেক্সিকোর থেকে আপনার ক্রিমিনালসরা না আসতে পারে। আবার তারা বলেছে কিছু ভালো লোক আছে, কিন্তু অনেকেই এরা বলেছে রেইটিস ক্রিমিনালস এই সমস্ত বলেছে মেক্সিকোর লোকজন। আর বাংলাদেশে বলেছে টেরোরিস্ট, কারণ যে ওই প্যারিসের ঘটনার পরে এটা সুযোগ পেয়ে বলছে যে এই খুব আমরা সব এই বন্ধ করে দিতে হবে, এবং যাদের খুব স্কিল যারা তাদের হয়তো আনতে পারো, কিন্তু ভালো একটা ভেটিং ছাড়া, ব্যাকগ্রাউন্ড চেক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না, কারণ এগুলো শুধু ভোটিং এর ব্যাপারে। এটা তো তারা যারা এই চাকরি তারা পাচ্ছে না, যাদের আগে আমি যখন আমেরিকায় এসেছি 52 বছর আগে, তখন ওই হাই স্কুলের পাশ করার ছেলেরাও মোটামুটি একটা চাকরি করে চালাতে পারত, এখন কিন্তু ওটা আরো কঠিন হয়ে গেছে। এখন একটা স্পেশালাইজেশন একটা দরকার, একটা টেকনিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড দরকার, না হলে চাকরি পাওয়া মুশকিল। এবং তারা এই ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছে এই জন্যে যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি এমন ডিউটি করে দেবো যে চাইনিজ মাল আসতে পারবে না, এবং এখান থেকেও ওই কম প্রোডাকশনও বাইরে যেতে পারবে না, কারণ এরা ওয়াল স্ট্রিটটা টাকা বাঁচানোর জন্য এরা এই সমস্ত করছে। এই এই ব্যাপারটা কিন্তু এই রিপাবলিকানসরাও তার এগেনস্টে খারাপ খাপা হয়ে গেছে অনেক। এবং আমার তো মনে হয় না যে ট্রাম্প যদি নমিনেটেড হয় তার জেতার কোনো সম্ভাবনা নেই, এটা আমি বলে রাখছি, আপনারা শুনে রাখুন, লিখে রাখুন। এবং হিলারি ক্লিনটন ট্রাম্পকে ধন্যবাদ দেওয়া দরকার যে ট্রাম্প তার অপোজিশনে আছে, এবং এইটা রিপাবলিকানরা অনেকে হিলারি ক্লিনটনকে সাপোর্ট করবে। এবং মুসলমানদের কথা বলছি, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা কেউ কেউ এই ট্রাম্প বলে যে কি একটা মানুষ নাকি, মানুষ হলে এরকম একটা কথা বলতে পারে যে এরকম আর কিরকম করে সাপোর্ট পায় কেউ করে। তো সাপোর্টের কারণ তো আমি বললাম না, এটা হচ্ছে জবস ব্যাপার। তারা মনে করে এই যে বাইরের থেকে লোকজন এসে এই চাকরিগুলো নিয়ে যাচ্ছে, এবং যারা ওই হাই স্কুলে পাস করতে পারেনি কিংবা মোটামুটি পাস করেছে তারাও চাকরি পাচ্ছে না, বিকজ তারা ব্লেম করছে এই মেক্সিকান, আর যারা আসছে ওই চায়নার থেকে ইয়েতে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে এদের ব্লেম করছে।
ধন্যবাদ ডক্টর খান। ডক্টর খান, আরেকটা কল এসছে, আমি ওই কলটা নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। হ্যালো,
হ্যালো, নমস্কার, আমি বাংলাদেশ উত্তরবঙ্গ পঞ্চগড় থেকে বলছি, শ্রী দীপক চক্রবর্তী।
দীপক চক্রবর্তী, হ্যাঁ বলুন।
হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আজকে দুই ধরনের অতিথি আমার প্যানেলে দাঁড়িয়ে আছেন, ওনাকেও আমি নমস্কার ধন্যবাদ জ্ঞাপন করলাম। আমরা জানি আর কি যুক্তরাষ্ট্রের নির্বাচন হচ্ছে 2016 সালে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে আমাদের মানে কতটুকু আমরা যখন জানি, আমরা বাংলাদেশে যখন ইলেকশনের সময় যখন বিএনপি আমলে আমরা একটা সাধারণ জনগণ মনে করি কি বিষয়টা যেমন দেখি, আমরা মনে করি কোন দলের বেশি জনগণ আমরা সাপোর্ট করতেছি এবং কোন নেত্রীকে আমরা ভালোবাসতেছি, কোন নেত্রীকে আমার যোগ্য প্রার্থী হিসেবে আমরা গ্রহণযোগ্য ওনাকে ভোটে আমরা মানে এবং সংসদের যে প্রধানমন্ত্রী করবো। তা আমার প্রশ্ন হচ্ছে যে 16 সহজে যুক্তরাষ্ট্রের যে নির্বাচন হচ্ছে, নির্বাচনে মানে আমরা সাধারণ জনগণ যুক্তরাষ্ট্রে কাকে বেশি মানে সাপোর্ট করতেছে, কাকে বেশি মানে ভালোবাসা করছে আর কি, এই বিষয়ে নিয়ে পরামর্শ আর কি আপনাকে বলতেছি আর কি। নমস্কার।
নমস্কার ডক্টর রাজীব, ডক্টর নাসের।
জি, আপনার এখন পর্যন্ত যেসব জনমত জরিপ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ নির্বাচনে সম্ভবত ডেমোক্রেটিক পার্টি, আজকে যদি জনমত জরিপগুলো হয় যে তাদেরকে প্রশ্ন করা হয়, ভোটারদেরকে প্রশ্ন করা হয় যে আজ যদি নির্বাচন হয় তাহলে আপনি কোন দলকে ভোট দেবেন, সেই রকম প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের যারা ভোট দিয়ে থাকেন তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ জনগণ বলছেন যে তারা ডেমোক্রেটিক পার্টির প্রার্থীকেই ভোট দিয়ে জয় করবেন সাধারণ নির্বাচনে। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য যারা অন্য আরো যে কজন আপনার রিপাবলিকান পার্টির প্রার্থী এখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তাদের মধ্যে তুলনা করলে ডেমোক্রেটিক পার্টির যে দুজন প্রার্থী এখনো প্রতিদ্বন্দ্বিতা করছেন, হিলারি ক্লিনটন এবং বার্নি স্যান্ডার্স, তারা দুজনই একটা হাইপোথেটিক্যাল যে ম্যাচ আপ, সেই ম্যাচ আপে তারা দুজনই রিপাবলিকান পার্টির প্রার্থীদেরকে পরাজিত করছেন বলে জনমত জরিপে দেখা যাচ্ছে। তবে এটা কিন্তু অনেক আর্লি, এখন মাত্র মার্চ মাস, নির্বাচন হবে নভেম্বর মাসে, এবং এই যে আরো যে প্রায় 6-7 মাস সময় রয়েছে সেই সময়ের মধ্যে আরো অনেক কিছুই ঘটে যেতে পারে। তাই এই জনমত জরিপ যেগুলো হচ্ছে সাধারণ নির্বাচন নিয়ে সেগুলোর প্রতি খুব একটা ভরসা এখন রাখা যায় না। তবে সাধারণভাবে মনে করা হচ্ছে যে যদি ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হয়ে থাকেন তাহলে তার জন্য সাধারণ নির্বাচনে যেতে অনেক কঠিন হবে, কেননা তিনি শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে এই কথা বলছেন না, তিনি এখানকার একটা বড় জনগোষ্ঠী যারা তিনি মেক্সিকান আমেরিকান তাদের বিরুদ্ধে বলছেন, তিনি মহিলাদের বিরুদ্ধে কথা বলছেন, তিনি অভিবাসীদের বিরুদ্ধে কথা বলছেন, তিনি আফ্রিকান আমেরিকানদের বিরুদ্ধে কথা বলছেন, তিনি এমন কোন জনগোষ্ঠী নেই যে তিনি যাদের বিরুদ্ধে কথা বলছেন না, এবং তার ফলে অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকই মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সাধারণ নির্বাচনে, নভেম্বরের সাধারণ নির্বাচনে জয়ী হওয়া অত্যন্ত কঠিন হবে।
ধন্যবাদ। আচ্ছা ডক্টর নাসের, আপনাকে এর আগের যিনি প্রশ্নকর্তা ছিলেন রবিউল হক কাউসার, তিনি বলছিলেন যে মুসলমান ভোটারদের কি প্রতিক্রিয়া, এ সম্পর্কে কি আপনার কোনো কোনো জনমত সমীক্ষা বা কোনো ব্যাপারে বলতে পারবেন?
এরকম মুসলমান ভোটারদের তারা কোন প্রার্থীকে ভোট দেবেন কত পার্সেন্ট সেরকম কোন জনমত জরিপ আমার চোখে পড়েনি। তবে সাধারণত যদি আপনি আমেরিকার ইলেকটোরাল হিস্ট্রি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে গত কয়েকটি সাধারণ নির্বাচনে মুসলমানরা সাধারণত ডেমোক্রেটিক পার্টির প্রার্থীকে ভোট দিয়ে থাকেন, আর ডোনাল্ড ট্রাম্পের যে মুসলিম বিদ্বেষী যে কথাবার্তা সেগুলো বলার পরে বিভিন্ন রকম এখানকার যে আপনার আমেরিকার মুসলিম জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এরকম যে সমস্ত সংস্থা বা আপনার অর্গানাইজেশন রয়েছে তারা বিভিন্ন সাংবাদিক সম্মেলন এবং আরো নানাভাবে তারা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই যে রেটরিক তার ফলে তারা অনিরাপদ বোধ করছেন, তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, এবং তারা তাকে আহ্বান জানিয়েছেন যে তিনি যেন মুসলিম বিদ্বেষী এরকম কথাবার্তা না বলেন, এবং তারা আরেকটা কথা বারবার বলছেন যে এবং শুধুমাত্র আমেরিকান মুসলিম কমিউনিটি না, যারা সেন্সিবল মানুষ তারাও বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই মুসলিম বিদ্বেষী কথাবার্তা শুধুমাত্র মুসলমানদের জন্যই হুমকি নয়, এটা আমেরিকার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য একটি হুমকি। কারণ আপনি জানেন যে সারা বিশ্বে এখন একটি মুসলিম জঙ্গিবাদের বিরুদ্ধে নানা প্রান্তের মানুষকে লড়াই করতে হচ্ছে, এবং এই মুসলিম যে জঙ্গিবাদ সেই জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই কিন্তু শুধুমাত্র যুক্তরাষ্ট্র করছে না, মুসলিম অধ্যুষিত বিভিন্ন দেশ করছে, এবং যারা সেন্সিবল মানুষ তারা বলছেন ডোনাল্ড ট্রাম্পের এই মুসলিম বিদ্বেষী কথাবার্তার ফলে জঙ্গিবাদের বিরুদ্ধে মুসলমান দেশগুলোর যে লড়াই সেই লড়াইও ক্ষতিগ্রস্ত হবে, এবং আমেরিকার যারা সৈন্য রয়েছে, যারা দেশের বাইরে বিশেষত মুসলিম দেশগুলোতে রয়েছেন, তাদের জন্য একটা বড় নিরাপত্তার হুমকি হিসেবে দেখা দিতে পারে এই ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী কথাবার্তা।
ধন্যবাদ। তবে এখানে বোধহয় একটা কথা উল্লেখ করতে হয় যে অন্যান্য যে প্রার্থীরা আছেন, সেটা রিপাবলিকান দলেরই হোক বা ডেমোক্রেটিক দলেরই হোক, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওই সব মন্তব্যের বিরুদ্ধে বলেছেন। এবং
আপনি ঠিকই বলেছেন, যেমন এখন যে তিনজন রিপাবলিকান পার্টির প্রার্থী এখনো প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন, তাদের মধ্যে জন কেসিক, তিনি খুব দৃঢ়ভাবে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে কথাবার্তা বলছেন সেগুলো ঠিক না। আর তা এর আগে যারা ছিলেন গভর্নর জেব বুশ, সেনেটর মার্কো রুবিও এবং আরো বেশ কয়েকজন, সেনেটর লিনজি গ্রাম, তারা খুব জোরে সুরে বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে, তারা বলেছেন যে এরকম কথাবার্তা বলা উচিত না। এবং রিপাবলিকান পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও এটা বলছেন, বিশেষত আপনার আমেরিকান কংগ্রেসের যে স্পিকার যিনি পল রায়ান, তিনিও সংবাদ সম্মেলন করে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে মুসলিম বিদ্বেষী কথাবার্তা, সেই কথাবার্তার সাথে রিপাবলিকান পার্টি একমত নয়, এবং তিনি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে এরকম কথাবার্তা আর যেন তিনি না বলেন।
অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের নিয়মিত হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন 2016। আমাদের দুজন বিশেষ অতিথি আছেন আমাদের সঙ্গে, ডক্টর জিল্লুর রহমান খান এবং ডক্টর মোহাম্মদ আবু নাসের। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আমি অশোক কুমার দাস মিন্টু, সভাপতি ইন্টারন্যাশনাল রেড ক্রস বাংলাদেশ চট্টগ্রাম। আমেরিকার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 2016 উপলক্ষে আজকে ওয়াশিংটনের কাছে আমার প্রশ্ন, এবার নির্বাচনে কত পার্সেন্ট মোট ভোটার, কত পার্সেন্ট জনগণ, কত পার্সেন্ট ভোটার, এর মধ্যে কত পার্সেন্ট পুরুষ, কত পার্সেন্ট মহিলা?
অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অসিত কুমার মিন্টু, উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের সভাপতি চট্টগ্রামে। তার প্রশ্ন হচ্ছে যে জনসংখ্যার, যুক্তরাষ্ট্রের জনসংখ্যার কত পার্সেন্টেজ বা শতাংশ ভোট দিয়ে থাকেন, কত পার্সেন্টেজ মহিলা ও কত পার্সেন্টেজ পুরুষ? আমি ডক্টর নাসেরের কাছে আগে যাচ্ছি।
জি, আমার জানার মতে যে যুক্তরাষ্ট্রের প্রায় 30 কোটি মানুষ এখানে বসবাস করেন, তার মধ্যে যারা ভোট দেওয়ার যোগ্য, এখানে ভোটার হতে হলে আপনাকে 18 বছর বয়সী হতে হবে। আরেকটা হচ্ছে, যুক্তরাষ্ট্রে যদি কেউ কখনো কোনো অপরাধী কর্মকাণ্ডে কোর্ট, আপনার আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে থাকেন ক্রিমিনাল অফেন্সের কারণে, তাহলে তারা ভোট দিতে পারেন না। তো যুক্তরাষ্ট্রের যে সমস্ত ভোট দেওয়ার যোগ্য যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে, তার মধ্যে সাধারণত অ্যাবাউট 50% মানুষ ভোট দিয়ে থাকেন। তবে যেমন গত প্রেসিডেন্ট নির্বাচনে 2012 সালের প্রেসিডেন্ট নির্বাচনে 52% মানুষ ভোট দিয়েছিলেন, কিন্তু 2008 সালে এই সংখ্যাটা বেশ বেড়ে গিয়েছিল, সেটা ছিল 58% মানুষ। এটা কিন্তু মোট জনসংখ্যার 58% নয়, যেসব জনসংখ্যার যে অংশটি ভোট দেওয়ার যোগ্য রয়েছে তাদের মধ্যে সাধারণত 50, 52, 54 বা সর্বোচ্চ 58% এরকম ভোট দেওয়া ওঠানামা করে। এটা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনে। কিন্তু কংগ্রেস নির্বাচনে, যে বছর প্রেসিডেন্ট নির্বাচন হয় না, শুধুমাত্র কংগ্রেস, যেমন সেনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভের ভোট হয়ে থাকে, সে বছর এই সংখ্যা অনেক কমে যায়, সেটা 37-38 থেকে 40% মধ্যে ওঠানামা করে। সেই বিচারে যুক্তরাষ্ট্রে ভোট যারা দিয়ে থাকেন সেরকম মানুষের সংখ্যা খুব একটা বেশি নয়। অন্যান্য যদি আপনি এই ভোট দেওয়ার যে পার্সেন্টেজ, সেটা যদি ইউরোপের অন্যান্য দেশ এবং আমাদের উপমহাদেশের সঙ্গে যদি তুলনা করেন, সেই তুলনায় যুক্তরাষ্ট্রে খুব বেশি সংখ্যক মানুষ সাধারণত ভোট দিয়ে থাকেন না। এবং তারা বলছেন যে তারা নানা কারণে ভোট দেন না। একটা বড় কারণ হচ্ছে, তারা বলেন যে তারা এই নির্বাচনী প্রক্রিয়ার সম্পর্কে তারা খুব বিরক্ত, এবং তারা মনে করেন যে আপনার যে, এবং তারা আরেকটা কথা বলে থাকেন যে তারা ব্যস্ত থাকেন, সে কারণে তারা ভোট দিয়ে থাকেন, ভোট দিতে চান না।
ধন্যবাদ। ডক্টর জিল্লুর রহমান খান,
এখানে তো ভোটার, আমি গতকাল প্রাইমারিতে গেলাম, আমি তো যাই
সব সময়, কিন্তু ফ্লোরিডাতে থাকেন?
ফ্লোরিডা থাকি আমি, প্রাইমারিতে গেলাম, প্রাইমারিকে আমি নিজেও ভোট দিলাম, আমার মেয়েকে মেয়েও ভোট দিল, আরো সবার সঙ্গে কথাবার্তা বললাম, তো তারা বলছে যে এই যে এটা এই প্রাইমারির অনেক সময় আপনার ওই মানডেটা ওই টিউজডেটা অনেক সময় ব্যস্ত থাকে, মানুষ ব্যস্ত থাকে, কোনো ছুটি পায় না কিছু না, এইদিকে আপনার ইউরোপিয়ান দেশগুলোতে আপনার ওরা কিন্তু একটা সুযোগ করে দেয় মানুষকে ইয়ে ভোট দেওয়ার জন্য, যার ফলে ইউরোপের আপনি পার্সেন্টেজ অফ ভোট দেখবেন যে মানুষ অনেক বেশি পার্সেন্টেজ, দেখেন এখানে প্রেসিডেন্সিয়াল যে যখন হয় ইলেকশন সেখানেও আপনার ওই অ্যারাউন্ড 50-52 ম্যাক্সিমাম 57 এরকম বেশি আপনি পাবেন না, কিন্তু ইউরোপে আপনি গিয়ে দেখেন দ্যাট ইউজুয়ালি ইটস অ্যারাউন্ড ওভার 50 ওভার 60 মিডল 60 তার উপরে হতে পারে, বুঝতে পারছে? এইটা তো সুযোগ করে দেওয়ার এটা, এবং এর জন্য কিন্তু আমরা যতই বলি এই কমিউনিস্ট দেশগুলো রাশাতে তো ছুটি দিয়ে দেয় ভোটিং এর যে সময় ছুটি দিয়ে দেয় এবং কম্পালসারি ভোটিং যে তোমার দায়িত্ব গিয়ে ভোট দেওয়ার, তোমার গিয়ে ভোট দিয়ে আসো, তো এইরকম ভাবে আমি চাই না যে কম্পালসারি কিছু করুক, কিন্তু এটা আরেকটু সুযোগ করে দেওয়া উচিত এবং মানুষের যাতে বলে যে না ঠিক আছে আমার এই এই সুযোগটা আমি পাচ্ছি গিয়ে আমি ভোটটা দিয়ে আসলাম, কারণ মানুষের চাকরি করে, চাকরি করার কোনো ছুটি নেই, আর ছুটির মধ্যে গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া অনেক ঝামেলা, এই একটা কথা। আরেকটা কথা বলছি যে একটু আগে একজন প্রশ্ন করেছিলেন যে এই যে ইলেকট্রাল কলেজের ব্যাপারটা, এটাকে বলে রাখি আপনার এটা একটু কমপ্লিকেশনের ব্যাপার, কারণ এটা হচ্ছে উইনার টেক অল ইলেকট্রাল কলেজ, বুঝতে পারছেন? উইনার টেক অল মানে হচ্ছে যে আপনি যদি ওই যারা ভোট দিতে যারা ভোটিং এই যে যারা তারা যে ভোট দিচ্ছেন তাদের যে পাবেন মেজর যে পাবেন মোর ভোট মেজরিটি না মোর ভোট দেন দে অপোজিং ক্যান্ডিডেট, ধরুন আপনার ভোটিং হলো ধরুন আপনার কথার কথা বলছি 100টা ভোট হয়ে গেল, যে 100টা ভোটের ডেলিগেট ধরেন 100টা ডেলিগেট, আমি একটা কথার কথা বলছি এই যে পাবে 51টা পুরো 100টাই পেয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এটা বলে উইনার টেক অল, এই উইনার টেক অল এর জন্য আপনার 2000 আপনার মনে আছে কিনা অ্যালগোরের যে বুশের ইলেকশন হলো অ্যালগোর বুশের থেকে 500,000 ভোট 500,000 ভোট বেশি পেয়েও হতে পারলো না প্রেসিডেন্ট, এবং ফ্লোরিডাতে এটা একটা এক্সেপশন গেল, ফ্লোরিডাতে যে অ্যালগোরকে অনেক মুসলমানরাই ভোট দেয়নি ফ্লোরিডা, এবং ফ্লোরিডার জন্যই কিন্তু অ্যালগোর হতে পারলো না আপনার 2000 তো দেয়নি, কারণ অ্যালগোরের যে ভাইস প্রেসিডেন্সিয়াল ছিল তিনি আবার খুব তিনি জুইশ ছিলেন এবং তারা ইসরায়েলের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, তো এইগুলো অনেকগুলো কারণ থাকতে পারে যেখানে মানুষের লাস্ট মোমেন্টেই সরে যাবে, না হলে বরাবরই মুসলমান কমিউনিটি এবং মাইনরিটি কমিউনিটি সবসময় ডেমোক্রেটদের সাপোর্ট করে এসছে, এবং ওই 2000 এক্সেপশন হয়েছিল এই কারণে যে তারা ভাবছে যে ইসরায়েলের সঙ্গে একটা বিরাট একটা হলে এই মুসলমান দেশগুলোর অসুবিধা হয়ে যাবে বলে, এই ফ্লোরিডার মুসলমান যে ভোটিং পপুলেশন এবং বেশ বড় ভোটিং পপুলেশন মুসলমান প্রয়োজন তারা ওই উল্টো দিকে গিয়ে ভোট দিয়ে এসেছে, যার ফলে যে মানে 5,00,000 ভোট বেশি পেয়েও অ্যালগোর হতে পারলেন না, তো এটা এই ইলেকট্রাল কলেজের ব্যাপারটা। আর একটা বলি যে ইলেকট্রাল কলেজে 270 পুরো ইলেকট্রাল কলেজ হচ্ছে আপনার কয়টা রিপ্রেজেন্টেটিভ আছে, নিউ ইয়র্কের ধরেন ক্যালিফোর্নিয়া 55টা রিপ্রেজেন্টেটিভ, তার মানে হচ্ছে 75টা ইলেকট্রাল কলেজ, এটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ প্লাস সেনেট নিয়ে ইলেকট্রাল কলেজ আছে, এখানে ওই ছোট ছোট রোড আইল্যান্ডে ওই দুটো সেনেটার যত ছোটই স্টেট হোক না কেন সেনেটের কিন্তু সমান দুটো, কিন্তু রিপ্রেজেন্ট হয়তো একটা তো তিনটা ভোট, তো এইগুলা উইনার টেক অলে যদি 270 যদি না 270 হচ্ছে মেজরিটি আউট অফ 537 হচ্ছে 270 মেজরিটি, এই মেজরিটি যদি কেউ না পায় তাহলে কি হবে, তাহলে চলে যাবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, তারা তখন ডিসিশন নেবে যে কে হতে পারে, সে অন্যরকম একটা ব্যাপার। তো আমেরিকান যে কমপ্লেক্স সিস্টেম, এটা কিন্তু আমার তো এ ব্যাপার আমি লিখেছিও যে এটা একটু যদি আর একটু সুন্দরভাবে সহজ করা যেত, এটা ডেমোক্রেসি মানে হচ্ছে যে মেজরিটি, এবং মেজরিটি পেয়েও যদি আপনি ইলেক্ট প্রেসিডেন্ট না হতে পারেন, এটা কিরকম ভাবে ডেমোক্রেসি হলো বলুন। তো এই ব্যাপারে আমি লিখেছিও এবং আমার মনে হয় যে ইলেকট্রাল কলেজের ব্যাপারে একটু অ্যাডজাস্টমেন্ট দরকার। উইনার টেক অল না করে যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয় তাহলে হবে আসল ডেমোক্রেসি।
কিন্তু গতকাল নির্বাচনে
সবচেয়ে বেশি পেল সেই হবে প্রেসিডেন্ট।
কিন্তু যেমন গতকাল নির্বাচনে যে পাঁচটি রাজ্যে নির্বাচন হলো, তার মধ্যে তো দুটো রাজ্যে উইনার টেকস ইট অল ছিল, ওহাইও এবং ফ্লোরিডা, কিন্তু অন্যান্য তিনটি রাজ্যে তো ছিল না।
উইনার টেক অল, তো কেসিস পেয়ে গেল উইনার টেক অল, 66 ডেলিগেটস ছিল পেয়ে গেল কেসিস, আর আমাদের ক্লিনটন পেয়ে গেলেন 99 প্লেস ডেলিগেটস ফ্লোরিডা।
অনেক ধন্যবাদ। ফেসবুকে অনেক,
আমার মনে হয় ডক্টর জিল্লুর রহমান খান বোঝাতে চেয়েছেন যে সাধারণ নির্বাচনে ইলেকটোরাল কলেজের ভোট আপনার নির্ধারিত হয়ে থাকে উইনার টেক অল পদ্ধতিতে, কিন্তু প্রাইমারি নির্বাচনে এক এক দলের এক এক স্টেটে এক এক রকম পদ্ধতি থাকে।
হ্যাঁ, ঠিক বলেছেন। আমি যারা আমাদের শ্রোতারা অনেকে ফেসবুকে প্রশ্ন করেছেন, একজন কুমার শঙ্কর অধিকারী কৃষ্ণনগর নদিয়া ভারত থেকে করেছেন, তিনি লিখেছেন, আমাদের দেশে নির্বাচনের দিন প্রচুর গণ্ডগোল, রক্তপাত, হিংসা, বুথ দখল, ছাপ্পা ভোট প্রভৃতির প্রাদুর্ভাব দেখতে পাই, যুক্তরাষ্ট্রে কি এমনটা ঘটে নাকি সেটা খবরে প্রকাশ করা হয় না? ডক্টর নাসের, আপনার কাছে যাচ্ছি প্রথমে।
না, সাধারণত এরকম ঘটে না, আমাদের উপমহাদেশে যেরকম ঘটে থাকে সেরকম ঘটে না। তবে আপনার একটু আমি আপনাকে সেন্সিটিভিটি বোঝানোর জন্য বলছি, গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী জনসভা হচ্ছিল, সমাবেশ হচ্ছিল, প্রচার অভিযান, উনি বক্তৃতা রাখছিলেন, সেখানে আপনার তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছিল, তার যে তিনি মুসলিম বিদ্বেষী এবং অন্যান্য জনগোষ্ঠীর বিরুদ্ধে যে কথা বলছেন তার প্রতিবাদে অনেকেই আপনার প্রতিবাদ, তারা প্রতিবাদ করছিলেন, তারা সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছিলেন, এবং এর মধ্যে দু একটা জায়গাতে কয়েকজনের সাথে হাতাহাতি হয়েছে, এবং সেই হাতাহাতির ঘটনাটা যখন মিডিয়াতে এসেছে তখন সবাই বলাবলি, তখন সবাই ট্রাম্পের যারা, ডোনাল্ড ট্রাম্পকে যারা সাপোর্ট করছেন তাদের সমর্থকদেরকে দায়ী করছিলেন। শুধুমাত্র একটু হাতাহাতি হওয়ার ফলেই এটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে হতাশা প্রকাশ করছিলেন যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে কখনো এরকম হয় না, এটা ডোনাল্ড ট্রাম্পের কারণেই হচ্ছে, এবং তারা ডোনাল্ড ট্রাম্পকে তার কথাবার্তা আরো সংযত ভাবে বলার জন্য বলছিলেন। এরকম সাধারণ নির্বাচনে কখনো মারামারি, গোলডগোল, আপনার কাটাকাটি বা হানাহানি সেগুলো হয় না, জাস্ট এইবারই প্রথম আপনার কয়েকটা সমাবেশে একটু হাতাহাতি হয়েছে।
এটা আমি একটু বলবো।
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলুন।
আমি 1968 এ ইউনিভার্সিটি অফ আপনার ইয়েতে উইসকনসিন, তো আমি তখন ওই শিকাগোর কনভেনশনটা আমি একটু দেখতে গেছিলাম, সেখানে হাতাহাতি মারামারি সাংঘাতিক হয়েছিল 1968-এ, বুঝলেন, আমি সে নিজের চোখে দেখে এসেছি। তো হাতাহাতি মারামারি হয়েছে, এর আগে হয়েছে আপনার ধরুন এই আমি একটু আগে বললাম না যে 1924-এর যে কনভেনশনও অনেক হাতাহাতি হয়েছে, 1968-এ হাতাহাতি হয়েছে, 1972-73-তে তো নিক্সন রিজাইন করলেন, তার আগে অনেক ঝামেলা হয়েছে, আর ওয়ালেস যে গভর্নর ছিলেন তার যে কনভেনশনে সেখানে হাতাহাতি, এমনকি একজন ওয়ালেসকে মারবারও চেষ্টা করেছেন, আবার এই আমেরিকান ইয়েতে চারজন নেতাকে মারা হয়েছে অ্যাসাসিনেটেড, এটা আপনারা মনে রাখবেন, এটা শুধু লিঙ্কন নয়, লিঙ্কন, তারপরে আপনার ইয়েতে কেনেডি, এছাড়াও দুজন নেতাকে মারা হয়েছে, এবং আপনার রেগান তো 83-তে প্রায় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন, তাকে গুলি করা হয়েছিল আপনার নিউ ইয়র্কে। তো এগুলো সমস্ত আছে, এখানেও হয়। কিন্তু রিসেন্টলি আপনার ধরুন, আমি বলছি যে আমি যা দেখছি এই গত 2000-এর যে আমি ভেবেছিলাম 2000 অনেক ঝামেলা হবে, কারণ দেখেন যে ভাইস প্রেসিডেন্ট হিসাবে আপনার অ্যাল গোর ছিলেন প্রেসিডেন্ট অফ দ্য সেনেট। মনে রাখবেন আপনারা যে আমেরিকান কনস্টিটিউশনে প্রেসিডেন্ট অফ দ্য সেনেট ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, এটা আপনার মনে রাখবেন। এবং ফাইনাল যে জাজমেন্টটা, ডিক্লারেশন অফ রেজাল্টসটা আসে প্রেসিডেন্ট অফ দ্য ফ্যাকাল্টি সেনেট, হু ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট। তো আমি একটু মানে চিন্তায় ছিলাম যে অ্যাল গোর চেষ্টা করলে এটা অনেক ঝামেলা করে ফেলত, কিন্তু উনি করেননি। ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট, যে স্বার্থে, যে মানে বৃহত্তর স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থের জন্য উনি যেই রেজাল্টটা ওই সুপ্রিম কোর্টে কিন্তু জেতালো, সুপ্রিম কোর্টের ডিসিশন না হলে ওই বুশ জিততে পারত না। সুপ্রিম কোর্টেই ওইটা বললো যে ক্যালিফোর্নিয়ার যে কন্ট্রোভার্সিয়াল, এটা কাউন্টটা বন্ধ করো। কাউন্টটা যদি শেষ করা হতো আমার মনে হয় যে বুশ 2000 জিততে পারতেন না। তো এই ব্যাপারে আমি বলছি যে আমেরিকার বৃহৎ স্বার্থের জন্যে তারা নিজের স্বার্থ ভুলে যায়, এবং এটাই আমি দেখছি। এবং এটা একটা বিরাট একটা অ্যাডভান্সমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। আমি যখন আমেরিকায় এসেছি তখন লেখা ছিল হোয়াইটস অনলি, বুঝতে পারছেন, হোয়াইটস অনলি। আর আমি তো হোয়াইট না, আমি তো এশিয়ান, কিন্তু আমি ফুল ব্রাইট স্কলার। আমাকে স্পেশাল একটা পারমিট দেওয়া হয়েছিল যে আই কুড ইউজ ফ্যাসিলিটিস ওয়ার অনলি হোয়াইট ইজ রিসন অন প্রিন্সিপাল। আমি কোনো জায়গায় কোনো ফ্যাসিলিটি আমি ইউজ করিনি, বুঝতে পারছেন। তো আমি এই দেশের যে একটা উন্নতি আমি দেখছি, এটা বিরাট উন্নতি। এই যে 50-52 বছরে দেখেছি, এটা কোনো মানে এটা আই এম ভেরি ভেরি ইমপ্রেসড, এবং আমার খুব আশাবাদী যে এই দেশ আরো এগিয়ে যাবে। এবং হিলারি ক্লিনটনের এই যে 4-8 বছর যেখানেই থাকেন না কেন, এই দেশকে আরো অনেক এগিয়ে নিয়ে যাবেন। যে বারাক ওবামা যেটা করেছেন সেটা থেকে আরো এগিয়ে নিয়ে চলে যাবেন।
ধন্যবাদ।
আমি যদি একটু যোগ করতে চাই, যুক্তরাষ্ট্রের যে 4 প্রেসিডেন্ট আপনার আততায়ীর গুলিতে নিহত হয়েছেন, তাদের কোন কেউই কিন্তু নির্বাচন কেন্দ্রিক সহিংসতা নিহত হননি, তারা অন্য ঘটনায় আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন। তবে ডক্টর জিল্লুর রহমান খান যেরকম বললেন যে 1968 কনভেনশনে, ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে, আই বিলিভ ইট ইজ ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে, সেখানে বেশ গন্ডগোল হয়েছিল। তবে আমাদের আমাদের দেশে আপনার নির্বাচন ভোট দেওয়ার কেন্দ্রে ভোট কেন্দ্র ভিত্তিক যে সহিংসতার সংস্কৃতি আপনার উপমহাদেশে হয়ে থাকে, সেটা সাধারণত এদেশে হয় না। আমার মনে হয় ডক্টর জিল্লুর রহমান খান আরো ভালো বলতে পারবেন, ওনার অভিজ্ঞতা অনেক বেশি।
আচ্ছা, আমাদের তো হাতে সময় একেবারে কমে আসছে, আরেকজনের প্রশ্ন নিতে পারবো। হ্যালো,
আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম শরীয়তপুর বাংলাদেশ থেকে বলছি।
বলুন,
আসন্ন আমেরিকার নির্বাচনে যে দুই প্রার্থী দুই দলের চিরাচরিত, যা বাংলাদেশে প্রায় সবাই আমরা জানি, এ দুটি দলের থেকে প্রার্থী নির্বাচিত হয়। আমার প্রশ্নটা হচ্ছে প্যানেল সদস্য, বর্তমানে যারা আমেরিকায় ক্ষমতায় আছেন, বারাক ওবামা বা তার দলের প্রার্থী যদি বিজয়ী হয়, তাহলে আমাদের সরকার, বাংলাদেশ সরকারের সাথে, আমেরিকা সরকারের সাথে তাদের পররাষ্ট্রনীতি কোনো পরিবর্তন হবে কি না, এটাই আমার প্রশ্ন।
অনেক ধন্যবাদ। ধন্যবাদ। মোহাম্মদ জাহিদুল ইসলাম শরীয়তপুর বাংলাদেশ থেকে জানতে চাচ্ছেন যে যদি প্রেসিডেন্ট বারাক ওবামার দলের প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন, তাহলে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক বা পররাষ্ট্রনীতিতে পরিবর্তন হবে কি না। খুব সংক্ষিপ্তভাবে ডক্টর নাসের, আপনি যদি কিছু বলেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি সাধারণত পরিবর্তন হয় না, সাধারণত আপনার যদি অন্য দলের, শুধুমাত্র যদি আপনার বারাক ওবামার দল ডেমোক্রেটিক পার্টি পার্টির আরেকজন প্রার্থী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচিত হন, আমার মনে হয় না যে বড় ধরনের কোনো পরিবর্তন হবে, বিশেষত বাংলাদেশ কেন্দ্রিক পররাষ্ট্রনীতিতে। শুধুমাত্র এমনকি যদি রিপাবলিকান পার্টিরও কোনো প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে আমার মনে হয় না যে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে।
ডক্টর জিল্লুর রহমান খান, খুব সংক্ষিপ্তভাবে যদি আপনার মতামত বলেন।
আমার তো মনে হয় না হবে, অনেকে আবার একটু ভয় পেয়ে যান, কারণ যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমি আগেই বলেছি হিলারি ক্লিনটনের নমিনেশনই নোবেল প্রাইজটা পেয়েছিলেন, এবং এই ডক্টর ইউনুস আবার একটু ঝামেলা একটু পড়েছেন, উনি একটা কেসও করেছিলেন গভর্নমেন্টের এগেনস্টে, তো গভর্নমেন্টের সঙ্গে তার একটু একটুখানি কনফ্লিক্ট আছে, তো অনেকে একটু ভয়, কিন্তু আমার কোনো ভয় নেই, কারণ হিলারি ক্লিনটনের একটা গ্লোবাল একটা ওর ভিউ আছে, বাংলাদেশ যে একটা বিরাট একটা সম্ভাবনা এগিয়ে যাচ্ছে এত সুন্দরভাবে, এবং এখানে কোনো ক্ল্যান নাই, কোনো ট্রাইব নেই, কোন কাস্ট সিস্টেমও, কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করে দেখবেন যে বাংলাদেশ কাস্ট সিস্টেম ইজ অনেক ওপেন, তো বাংলাদেশের বিরাট সম্ভাবনা, আর যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেরকম করছে এখন, আমার তো একটা বিরাট মনে হয় যে বাংলাদেশ যে মিডল ইনকাম দেশ, যে কোনো সময় আপনার বাংলাদেশ দেখবেন যে ওই ইকোনমিস্টের যে একটা লিস্ট আছে,
ডক্টর জিল্লুর রহমান খান, ডক্টর মোহাম্মদ আবু নাসের, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের হাতে সত্যি আর সময় নেই, যে সকল শ্রোতা প্রশ্ন নিতে পারেনি তাদের কাছে ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
প্রেসিডেন্ট ওবামা সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস অ্যান্টনিন স্কালিয়ার মৃত্যুতে যে আসনটি খালি হয় গত মাসে, তার জন্য মনোনীত করেছেন ফেডারেল অ্যাপিলস কোর্টের বিচারক মেরি গার্ল্যান্ডকে। 63 বছর বয়স্ক গার্ল্যান্ড মধ্যপন্থী রূপে বিবেচিত। এই মুহূর্তে ইনি রয়েছেন ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া সার্কিটে ডিস্ট্রিক্ট কোর্ট অফ অ্যাপিলসের চিফ জাজের পদে আসীন। এই পদে অধিষ্ঠানের জন্য 1997 সালে গদ্দিনসীন 7 রিপাবলিকান সেনেটার অন্যান্যের সঙ্গে নিশ্চিতকরণের অনুসমর্থন ভোট দিয়েছিলেন তাকেই। এ কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ওবামা তার মনোনয়ন ঘোষণার সময় বলেন, ইনি এদেশের সর্বোচ্চ আদালতের এ পদের জন্য যার পর নাই যোগ্য ব্যক্তি, নিরপেক্ষ মনস্ক, অভিশংসনের এখতিয়ারের বাইরের, প্রশ্নাতীতভাবে আইনি প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি। 2017 জানুয়ারির শেষ ভাগ পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত প্রেসিডেন্ট ওবামার সাংবিধানিক দায়িত্ব ছিল এই মনোনয়ন প্রদানের। রিপাবলিকানরা মনে করছেন নভেম্বরের নির্বাচনে জিতে তাঁরা তাঁদের পছন্দসই একজনকে এ পদে মনোনীত করে এখন বিচারপতি সহ 9 আসনের সুপ্রিম কোর্টে যে সংখ্যাগরিষ্ঠতা তাঁদের ছিল অ্যান্টনিন স্কালিয়ার সময় অবধি, সেটাই আবার তাঁরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবেন। রিপাবলিকান দলের সর্বাগ্রগণ্য মনোনয়ন প্রত্যাশী 2016 প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার 3টি রাজ্যের প্রাইমারি ভোটাভুটিতে জিতেছেন, যার মধ্যে একটি ছিল ফ্লোরিডা। ওখানে সেনেটর মার্কো রুবিও গোটা প্রতিদ্বন্দ্বিতা থেকেই ছিটকে পড়লেন। এখন টেক্সাস সেনেটর টেড ক্রুজের সঙ্গে নিজ ডেলিগেট প্রাপ্তির ব্যবধানও ডোনাল্ড ট্রাম্প আরও বিস্তৃততর করলেন। এভাবেই একমাত্র যে রাজ্যে গতকাল ট্রাম্প জিততে পারেননি সেটা হলো ওহায়ো। ওখানে নিয়ম অনুযায়ী যিনি জেতেন সবকটি ডেলিগেট তাঁরই করায়ত্ত হয়। ওহায়োর গভর্নর জন কেসিক জিতেছেন ওহায়োতে গতকাল। কোটিপতি ব্যবসায়ী ট্রাম্প 19% ভোটের ব্যবধান নিয়ে জিতেছেন ফ্লোরিডায়, তবে নর্থ ক্যারোলাইনা ও ইলিনয়ে স্বল্প ব্যবধানে তিনি যে জিতলেন তাতে মনে হচ্ছে এখন ক্রুজ বেশ কিছু ডেলিগেট পেয়ে গেলেন গতকালকের প্রতিদ্বন্দ্বিতায়। মিজোরিতেও ট্রাম্প আর ক্রুজের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এখন মনে হচ্ছে রিপাবলিকান দলের প্রতিদ্বন্দ্বিতা এই পর্যায়ে পৌঁছে দুই প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ থাকছে। অপরদিকে ডেমোক্র্যাট দুই প্রার্থী বার্নি স্যান্ডার্স ও হিলারি ক্লিনটনের মধ্যে 5 রাজ্যের 5টিতেই জিতে গিয়েছেন হিলারি। ফ্লোরিডা, ইলিনয়, নর্থ ক্যারোলাইনা, ওহায়ো এ 4 রাজ্যে হিলারি জিতেছেন ভালো মতনই। কেবল মিজোরি রাজ্যেই, যা হিলারি জিতলেও ভোট ব্যবধান ছিল খুবই সামান্য। পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আসছে সপ্তাহে মস্কো সফরে যাবেন বলে মনস্থ করেছেন। সিরিয়া থেকে রাশিয়ার বাহিনী প্রত্যাহার বিষয়ে আলোচনা করতে চান তিনি, কথা বলতে চান যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি কায়েমের উদ্যোগ আয়োজনের বিষয়াদি নিয়ে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে আজ বুধবার ঠাসাঠাসি যাত্রীবোঝাই এক বাসে বোমা বিস্ফোরণ ঘটে কমসে কম 15 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা কম হলেও 30।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন অড্রিয়াস রিগেস। আমি সাবরিনা চৌধুরী, সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.